হৃদয়ের জীব কোরআন, খোদা তালার কলাম কোরআন কোরআন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী, আমাদের প্রিয় আকা রাসূল আকরাম নূরে মুজাসসাম সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে অধিক নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে বাকি আসছে, নিয়ত যত অধিক হবে সওয়াব তত অধিক হবে। তা আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দিন অর্জনের জন্য। রবের বাণী অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব, নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান এর মাঝে বিভিন্ন পর্ব রয়েছে, সেগমেন্ট রয়েছে। এই পর্বগুলোতে, সেগমেন্টগুলোতে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করেছি, কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি, অনুবাদ, প্রাসঙ্গিক তাফসীর, কিছু আলোচনা। এরই পাশাপাশি আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকে, কোরআনই প্রশ্ন, কোরআন সম্পর্কিত প্রশ্ন। আমি আশা রাখব আপনারা আমাদের এই কোরআনই প্রশ্নে, কোরআন সম্পর্কিত এই প্রশ্নে আপনারা সম্পৃক্ত হবেন। আমাদের প্রত্যেকের উচিত কোরআন সম্পর্কে অবহিত হওয়া, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আমরা কোরআনুল করিম থেকে, আমার রবের বাণী থেকে দূরে সরে যাচ্ছি, যার পরিণতি, শিক্ষা, সিচুয়েশন আমরা পর্যবেক্ষণ করতে পারছি যে মুসলিম উম্মা কোরআন থেকে যতই দূরে যাচ্ছে, আল্লাহর কালাম থেকে, রবের বাণী থেকে যত দূরে যাচ্ছে তত দুর্বল হচ্ছে, কোরআন থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে, কোরআনের শিক্ষা থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে ততই আমরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি। কারণ মুসলমানদের উন্নতির মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলা। যখনই মুসলমান আল্লাহ তাআলার দেখানো পথকে ছেড়ে দিয়ে মানব রচিত কোনো মতাদর্শের পিছনে ছুটবে, সে কখনো সফল কাম হবে না, যার জ্বলন্ত প্রমাণ বর্তমান মুসলিম উম্মা। আমরা কোরআন এবং সুন্নাকে ছেড়ে দিয়ে এক একজন এক একভাবে চলার চেষ্টা করি, কোনো ব্যক্তির দর্শন, কারো স্বপ্নের দর্শন, কোনো ব্যক্তির দেখানো পথ না, একমাত্র পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, যা কোরআনুল করিম আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আমরা শুধু না, এখন বরং প্রতিনিয়ত চেষ্টা করব কোরআন তেলাওয়াত শ্রবণ করার, নিজে কোরআনে পাকের তেলাওয়াত করার। দেখুন, আমি বারবার আপনাদের কাছে এই অনুষ্ঠানের মধ্যে অনুরোধ আরজ করি, এই অনুরোধ উপস্থাপন করি, অনুরোধ করে থাকি যে আমরা আজকে নিজেকে মুসলমান দাবি করি। আমার নাম জহিরুল ইসলাম, আপনার নাম নজরুল ইসলাম, মজহারুল ইসলাম, আমরা ইসলাম আমাদের সাথে আছে, কিন্তু আমরা কতটুকু ইসলামকে মেনটেন করছি? দেখুন, একেবারে সহজতর বিষয়টা, মুসলমান চলবে কিভাবে? কোরআনের আলোতে। মুসলমান এর পরিচয় কি? সে কোরআনের আলোয় আলোকিত হবে। কোরআন যেটাকে হারাম বলেছে, নিষেধ করেছে, সেটা বর্জন করবে, যেটা নির্দেশ দিচ্ছে সে অনুযায়ী করবে। কিন্তু দেখুন তো, আমি আপনি আমরা কতজন ভাই, কতজন বোন আজকে কোরআনের নির্দেশ মোতাবেক চলছি? কোরআনকে জানি কতজন? কোরআনের মাঝে কি কি হারাম করেছেন তাকে আমি জানি? অথচ আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, আশিকের রসুল দাবি করি। আসুন মাদানী দর্শক বিন্দু, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআনের রঙে নিজেকে রঙিন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আসুন আমরা পরবর্তী পর্বে সেগমেন্টের দিকে অগ্রসর হব। জি, পরবর্তী সেগমেন্ট। খোদা তালার কালাম কোরআন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মাদানী দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আসুন মনোযোগের সাথে কোরআনুল করিমের সুরা আলে ইমরানের 102 থেকে 105 নম্বর আয়াতে করিমা আমরা তেলাওয়াত শ্রবণ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك
গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আমরা শুনি কিছু অনুবাদ। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, যেমন ভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, সবাই মিলে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন তোমাদেরকে, তোমাদের মধ্যে শত্রুতা ছিল, তিনি তোমাদের অন্তরগুলোকে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং তার অনুগ্রহক্রমে তোমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছ। এবং তোমরা দুজকের একটি গর্তের প্রান্তে ছিলে, তখন তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। আল্লাহ এভাবেই সিয়ে নির্দেশনাবলী বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত পাও এবং তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। তোমরা তাদের মতো হয়েও না যারা নিজেদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন মুসলমানের কি কি কাজগুলো করা দরকার? একজন মুসলমানকে সফল কাম হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো চর্চা করার দরকার, অনুসরণ করার দরকার, ওই বিষয়টা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা অপরিহার্য, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহকে যেমন ভয় করা উচিত, কেমন ভয় করা উচিত? আল্লাহ কি মহান, কত ক্ষমতাধর! দেখুন, আমি যদি দুনিয়াবি কিছু এক্সাম্পল প্রদান করি, উদাহরণ দেই, আপনারা হয়তো সহজভাবে অনুধাবন করতে পারবেন। সাধারণ একজন মানুষ যে পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখে না, গ্রামের একেবারে অজপাড়া গায়ের যে দুনিয়াবি ক্ষমতা সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে তার ধারণা নেই, তাকে যদি বলা হয় প্রেসিডেন্ট আসছে, সে বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রেসিডেন্ট আসছে, সে তার মতো নর্মালি মুভমেন্ট করবে। সে যেই গ্রামে বাস করে, ওই গ্রামেরই যেই শহর, যেই জেলা, ওই জেলার যিনি জেলা প্রশাসক, তাকে যদি আপনি গিয়ে বলেন এই প্রধানমন্ত্রী আসছে বা রাষ্ট্রপতি আসছে, ওই যে অজপাড়া গায়ের যিনি দুনিয়া সম্পর্কে হয়তো তার অধিকতর জ্ঞান নেই, তার যে রিসপন্স, তার যে অবস্থান, একই কি রিসপন্স বা অবস্থান ওই জেলা প্রশাসকের হবে, নাকি জেলা প্রশাসক যিনি ডিসি তার রিসপন্স অনেক বেশি হবে? নিঃসন্দেহে আপনি বলবেন ডিসি সাহেবের রিসপন্সটা অনেক বেশি হবে, সে অস্থির হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, কারণ রাষ্ট্রের প্রধান কর্তা আসছে তার এখানে, সে অত্যন্ত ভয়ভীতির সাথে উত্তম থেকে উত্তমভাবে ম্যানেজমেন্ট করতে শুরু করে দেবে। বাস্তবতা তাই, কারণ ওই জেলা প্রশাসক সে জানে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, আর ওই গ্রামের যে রাষ্ট্র সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই সাধারণ একজন ব্যক্তি, সে ততটুকু রিসপন্স দেবে না। ঠিক আছে আসছে ভালো, ঠিক অনুরূপ ম্যাটারটা আমাদের হাল। আমরা আল্লাহ তাআলা সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে, কুদরত সম্পর্কে অনবহিত, অজ্ঞ, বিধায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। কুরআন বলা হয়েছে নিশ্চয়ই উলামাগণ আল্লাহ তাআলাকে অধিক ভয় করেন। ওলামা, ওলামা মিন আমরা শুধু যেন এটাই মনে না করি ওলামা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, না, বরং এখানে জ্ঞানীদের কথা, মাদ্রাসায় লেখাপড়া তারাও ওলামা, তারাও জ্ঞানী, কিন্তু এর বাহিরেও অসংখ্য জ্ঞানী রয়েছে যারা আল্লাহর মারিফাতকে চিনেছে, আল্লাহকে চিনেছে, কোরআনকে উপলব্ধি করেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে যত বেশি চিনতে পেরেছে আল্লাহ তাআলাকে সে ততটুকু অধিক ভয় করে, যে যত বেশি প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা কান্নাকাটি করতেন অধিক থেকে অধিক। কেন? আল্লাহ তাআলাকে তারা চিনেছেন, আল্লাহ তাআলার মহত্ত্ব সম্পর্কে, তার কুদরত সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা নবীগণ আলাইহিমুসসালাম তারা উপলব্ধি করেছেন। তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন, তারা কান্নাকাটি করতেন আল্লাহ তাআলা ভয়ে প্রকম্পিত হয়ে। তাবেঈনগণ, আউলিয়ায়ে কামিলিনগণ, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, তিনি এভাবে কাঁদতেন যে তার দাড়ি মুবারক থেকে টপ টপ করে পানি বের হয়ে পড়ত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের এরকম অসংখ্য ঘটনা আছে যে তাদের কান্নার আওয়াজ এমন হতো, বুক থেকে আওয়াজ বের হতো, মনে হচ্ছে ডেগে কোনো পানি উতরাচ্ছে। আল্লাহ তাআলাকে যে যত বেশি চিনতে পেরেছে, যত বেশি মহব্বত করেছে, আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ের মাঝে তত বেশি। প্রিয় ভাই, আপনিও বলেন আমিও বলি আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় পায়, তার দ্বারা কি কখনো নামাজ কাজা করা সম্ভব? তার দ্বারা কি কখনো মিথ্যা কথা বলা সম্ভব? তার দ্বারা কি মানুষের অকল্যাণ করা, সৃষ্টির অকল্যাণ করা, ইসলামের অকল্যাণ করা, রাষ্ট্রের অকল্যাণ করা তার দ্বারা সম্ভব? অস্বীকারও না, কারণ সে জানে আল্লাহ দেখছে। কেউ দেখেনি চার দেয়ালের ভিতর, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন। অতএব যে বান্দা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যত বুঝতে পেরেছে, তার ভিতর তত বেশি ভয় আসছে। কোরআনে পাক আল্লাহ কত সুন্দরভাবে ইরশাদ করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আর কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হওয়ায় মৃত্যুবরণ করার জন্য বলেছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমরা অনেকে এটাকে বিভিন্ন পার্ট করে ফেলেছি, কাট করে ফেলেছি, না শুধু নামাজ পড়ার নাম ইসলাম, দাড়ি রাখার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, ইসলামিক নাম রাখার নাম ইসলাম, এটা না, এটা একটা পার্ট। নামাজ, রোজা, হজ, জাকাত মৌলিক স্তম্ভ, পরিবার ইসলামের অংশ, ব্যবসা ইসলামের অংশ, চাকুরি ইসলামের অংশ, পারিবারিক আনুষ্ঠানিকতা ইসলাম। আপনার এই পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, ব্যক্তি জীবনের প্রতিটি অংশ ইসলামের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। কোনটা ফরজ, কোনটা বা ওয়াজিব, কোনটা বা সুন্নত, প্রিয় ইসলামী ভাইরা। কিন্তু দেখুন, আজ আমরা ইবাদতটাকে একটা ভাগ করে দিয়ে নিজের মন গড়া জিন্দিগি অতিবাহিত করছি। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা মুসলমান না হয়ে পরিপূর্ণ মৃত্যুবরণ করো না। আল্লাহ কোরআনে পাকে পরবর্তী আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং আল্লাহর রজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে। তাফসিরকারকদের অভিমত হচ্ছে, তা দ্বারা কোরআন মসজিদকে বোঝানো হয়েছে। মুসলিম শরীফ হাদিসে বর্ণিত হয় যে কোরআনে পাক হচ্ছে আল্লাহ তাআলার রজ্জু। হাবলুল্লাহ, যে ব্যক্তি এর অনুসরণ করেছে সে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিয়েছে সে পথ ভ্রষ্টতার উপর রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রজ্জু দ্বারা জামাআত তথা আহলে সুন্নাত ওয়াল জামাআত বুঝায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ইরশাদ করেন, তোমরা জামাআত তথা আহলে সুন্নতের উপর ঐক্যবদ্ধ থাকো, কেউই অনিবার্য এটাকে অনিবার্য করে নাও। সেটাই হচ্ছে আল্লাহর রজ্জু, যাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদার ইসলাম দর্শকবৃন্দু, অতপর আল্লাহ তাআলা বলেন, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, যেমন ইহুদি খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন দল হয়ে গেছে, এই আয়াতের ওই কার্যকলাপ তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে যেগুলো মুসলমানদের মধ্যে পরস্পর বিচ্ছিন্নতার কারণে হয়। মুসলমানদের সঠিক পথ হচ্ছে মাজহাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, প্রিয় ইসলামী ভাইরা, এবং এর বিপরীত অন্য কোনো পন্থা মতবাদ অবলম্বন করা, ধর্মের মধ্যে দলাদলির নামান্তর এবং তা সম্পূর্ণরূপে নিষেধ। নিজেদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমার অন্তরগুলোকে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন, তার অনুগ্রহকর্মে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলার রজ্জুটাকে, রশিটাকে, তাফসিরে বলেছে কোরআনটাকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আর এই রজ্জু মিন হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হওয়া। আমি যেই ভাষার থাকি না কেন, আমি যেই দেশের থাকি না কেন, যেই রঙের থাকি না কেন, যেই সংস্কৃতি বলি, যেই জাতি যেখানে অবস্থান করি, আমার আকীদা এক এবং অভিন্ন হতে হবে, আর তা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরও বিস্তারিত হাদিসে কারিমার মাঝে ইরশাদ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে এই যে, বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতি 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একটাই নাজাত প্রাপ্ত হবে, তা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে যারা অনুসরণ করবে, আর তা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মনে রাখবেন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত 1446 হিজরি এই সময় অতিবাহিত হচ্ছে, অসংখ্য মত, দল, মতাদর্শ, ভ্রান্তিকর বিষয় আসছে, কিন্তু একটি মাত্র দল, একটি মাত্র জামায়াত, এর মাঝে দৃঢ়তার সাথে আজও পর্যন্ত অক্ষুণ্ণভাবে আছে, আর তা হচ্ছে, সেই আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, আহলে সুন্নাত ওয়াল জামাআত। হ্যাঁ, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইজাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন থেকে নিয়াস পর্যন্ত এই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, সাহাবায়ে কেরামের পর তাবেঈন, ইমামে আজম আবু হানিফা তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কামিলিন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বাল রাহিমাহুল্লাহ আজমাইন, শেখ আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল আলী আমিনি, এই যে আউলিয়ায়ে কামিলিন সকলেই আহলে সুন্নাহ ওয়াল জামাআর মাঝে ছিল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আমরাও সেই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মাঝে রয়েছে। দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ, সেই আকীদা এবং আমলকে পরিপূর্ণরূপে ধারণ করে পালন করে থাকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠা আমিরে আহলে সুন্নাত, যিনি আহলে সুন্নাতের আমির রয়েছে, আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী, যিনি দাওয়াত ইসলামীকে পরিচালনা করছেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরা পরবর্তী আয়াতে কারিমার ইনশাআল্লাহ তাআলা তাফসির ব্যাখ্যা প্রাসঙ্গিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি। জি, মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এবারের পর্ব, এবার সেগমেন্ট হচ্ছে উত্তর। গত সপ্তাহে আমরা গত অনুষ্ঠানে যে প্রশ্ন রেখেছিলাম কোরআন সম্পর্কিত বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ আপনাদের মধ্য থেকে অনেকেই উত্তর পাঠিয়েছেন, তার মধ্যে থেকে একজনের নাম আমরা প্রচার করব ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহের যে প্রশ্ন ছিল এবং তার উত্তর। জি, চালিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, গত সপ্তাহের যে প্রশ্ন ছিল গত অনুষ্ঠানে, কোরআনে পাকের যত নাম রয়েছে তার মধ্যে বিশেষ নামগুলো কি কি, উত্তর ছিল আল কোরআন, আল ফোরকান, আল কিতাব। কোরআনের এই নাম এগুলো, আল কিতাব, আল ফোরকান। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে কয়টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, প্রতিটি হরফ, প্রতিটি আলফাবেটসে, প্রত্যেকটা অক্ষরে দশটি নেকি, প্রতিটি হরফে দশটি করে নেকি পাওয়া যায়। আমাদের শুভ রহমান টঙ্গী স্টেশন রোড গাজীপুর এর ভাই সঠিক উত্তর প্রদান করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমাদের এই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে জানা, কোরআনকে বোঝা, কোরআনের আলোকে ঘরে ঘরে পৌঁছে দেয়া। আসুন কোরআন শিখি, কোরআনকে বুঝি, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করি। দাওয়াতে ইসলামী উদ্দেশ্য এটাই, এই আসমানি গ্রন্থের তথা কোরআনুল করিমের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে ঐতিহাসিক বক্তব্যে তিনি ইরশাদ করেছিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না যতক্ষণ না তোমরা কোরআন এবং আমার সুন্নাকে, অন্য হাদিসে আসছে কোরআন এবং আমার আলে বায়তকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা গুমরা হবে না। এই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আসুন না ভাই, কোরআনকে আঁকড়ে ধরি। আমি আপনাকে অনুরোধ জানাব, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটাই চায়, কোরআনের শিক্ষাকে প্রচার করতে। প্রত্যেক ভাই, আপনি আপনার পরিচয় এটাই, আপনি মুসলমান, মনে রাখবেন। এটাকে কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না, তুমি কি মাদ্রাসায় পড়েছো কিনা, তুমি আলিম হয়েছিলে কিনা, হ্যাঁ, তুমি ডাক্তার ছিলে, ইঞ্জিনিয়ার ছিলে, কৃষক ছিলে, শ্রমিক ছিলে, দিন মজুর ছিলে, জিজ্ঞাসা হবে না। সবার প্রশ্ন এক, কবরে যখন আপনাকে রাখা হবে, আমাকে রাখা হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে বা রব্বুকা। আপনার ক্লাসিফিকেশন অনুযায়ী, শ্রেণীবিন্যাস অনুযায়ী, কারো জন্য এই প্রশ্ন, কারো জন্য এই প্রশ্ন না। বমা দিন উকা, তোমার দিন কি, জিজ্ঞাসা করা হবে। এবং রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কী ধারণা রাখতে। আপনি যে পেশার সাথে থাকেন না কেন, আপনি যে ডিগ্রি অর্জন করেন না কেন, কিংবা না করেই থাকেন না কেন, আপনার পরিচয় আপনি মানুষ, ধর্ম আমার মুসলমান, ইসলাম। অতএব আমাদের প্রত্যেককে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আপনি এটা ভাবিয়েন না আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি ইমাম সাহেব না দেখে, কারণ ইমাম সাহেবের জন্য ভিন্ন প্রশ্ন আর আপনার জন্য ভিন্ন প্রশ্ন তা কিন্তু নয়। ইমাম সাহেবের জন্য, কারি সাহেবের জন্য ভিন্ন ম্যাটার, আপনার জন্য ভিন্ন ম্যাটার তা কিন্তু না, বরং আপনি, আমি, আমরা সকলেই একই প্রশ্নের সম্মুখীন হবে। কেয়ামতের দিনও কিন্তু ওই একই পাঁচটি প্রশ্নের উত্তর আপনাকে, আমাকে, সকল মানব মণ্ডলীকে প্রদান করতে হবে। অতএব আমরা সতর্ক হই, কোরআনের দিকে আসি, আমাকে বাধ্য ভাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন না, যে তোমরা মুমিন যদি হও, তোমাকে ইসলামে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। কেন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি? মনে রাখবেন, আপনি যত ক্ষমতাধর হন না কেন, ক্ষমতাশালী হন না কেন, আপনাকে আমাকে আসতেই হবে, আপনা আমাকে আমাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আশা রাখব আমরা কোরআনকে ধারণ করব, কোরআনের শিক্ষাকে অনুধাবন করব। জি, আজকের প্রশ্ন, পরবর্তী সেগমেন্ট। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা জানব আজকের প্রশ্নতে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, কোরআনি জ্ঞান অর্জনের জন্য আপনারা মোবাইলে লিখে নিতে পারেন, কিংবা খাতা কলম ডায়েরি নিয়ে লিখে নিতে পারেন। চেষ্টা করুন, এগুলো বলার শোনানোর উদ্দেশ্য এটা, আমাদের মাদানী চ্যানেলের বয়ানের উদ্দেশ্য এটাই, মানুষ হেদায়েত প্রাপ্ত হোক, মানুষ জানুক আমাদের মাদানী চ্যানেল। আপনারা জানেন, দেখেন, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই এখানে, এই চ্যানেল দিয়ে কেউ ব্যবসা করে না, কেউ টাকা ইনকাম করে, ফি সাবিলিল্লাহ, প্রতিনিয়ত নেকির দাওয়াতকে পৌঁছে দেয়া, কোরআনের আলোকে পৌঁছে দেয়া হচ্ছে, মানুষকে হেদায়েতের পথ দেখানো হচ্ছে মূল মাকসাদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমি বলবো আপনারা চেষ্টা করুন মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য, দাওয়াতের সাথে থাকার জন্য, কারণ আমাদের উদ্দেশ্য অনলি ওয়ান, রেজায় ইলাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা। আমি বলবো কোরআন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্নগুলো জানবো এবং তার উত্তর জানানোর চেষ্টা করব। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন। প্রশ্ন ছিল, কোন সুরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ রয়েছে? আমরা জানি প্রথমে মুসলমানগণ মসজিদে আকসার দিকে ফিরে, ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাচ্ছিল যে মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার দিকে, কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলার কাছে নবী পাকের ইচ্ছা কবুল হলো, নির্দেশ দিলেন কেবলাকে পরিবর্তন করে দিতে। এর আজকের প্রশ্ন হচ্ছে, কোন সুরার কত নম্বর আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ রয়েছে? দুই নম্বর প্রশ্ন, কোন সুরার কোন আয়াতে তালুত ও জালুতের ঘটনা, তালুত জালুত কারা, অনেক মজার ঘটনা কোরআনে বাকি বর্ণিত আছে, আপনারা যখন এটাকে জানার চেষ্টা করবেন অনেক মজা পাবেন। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো আপনারা চেষ্টা করুন এগুলি খোঁজার জন্য এবং সে অনুযায়ী এল অর্জন করার জন্য, যে কোরআন উল করিমের মাঝে কোন সুরার কোন আয়াতে তালুত ও জালুতের ঘটনা উল্লেখ রয়েছে। আমি আশা করব আপনারা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর লিখে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাও আপনার এই মতামতকে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নকে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা 103 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আমরা অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনছিলাম। অতপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তোমাদের অন্তরগুলোকে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন তার অনুগ্রহকর্মে, তোমরা পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছো এবং তোমরা দোযখের গর্তের প্রান্তে ছিলে। আল্লাহ আল্লাহ! প্রিয় ইসলামী ভাইরা, এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে ইসলামের বদৌলতে শত্রুতা দূরীভূত হয়ে পরস্পরের মধ্যে দিনই মুহাব্বত সৃষ্টি হয়েছে, এমনকি আউস খাজরাজ গোত্রের মধ্যে সে প্রসিদ্ধ যুদ্ধ যা দীর্ঘ 100 বছর যাবৎ অব্যাহত ছিল, লুটতরাজ হানাহানি ছিল, হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে তা মিট হয়ে পরস্পরে ভাই হয়ে গিয়েছে। আইএমএ জাহিলিয়াতে যখন ইসলামের শুভ সূচনা হলো, জাহিলিয়াতের ইতিহাস আমরা অনেকেই অবগত আছি, ওই সময়কার সময়টা কেমন ছিল, বিভীষিকাময় পৃথিবী, মানুষ মানুষকে নিয়ে বিক্রি করে দিত গোলাম হিসেবে, একটি ছাগলের জন্য বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় যুদ্ধ চালিয়ে যেত, হাজার হাজার মানুষকে খুন করত, সামান্য কাজকে মানুষ পাওয়ার জন্য যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো। নারীদের অবস্থা এমন ছিল যে একটি ভোগ্য পণ্যের মূল্য ছিল না, তাদের নিকৃষ্টতম অবস্থানে চলে গিয়েছিল পৃথিবীর মানুষগুলো। আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে ফিরিয়ে এনেছেন এবং একে অপরের যে শত্রুতা ছিল তা মিট করে দিয়েছেন। আর সুবহানাল্লাহ, ইসলাম সে তো পরশমানিক, তাকে পেয়েছি খুঁজি, ইসলাম সেই পরশমানিকটা আমরা তাকে পেয়েছি, পরশে যাহারা শোনা হলো তাদেরই মোরা বুঝি, নবী ইসলামের সোহবতে এসে পরশে এসে যারা স্বর্ণ হয়েছে ওই ব্যক্তিরা যে গতকালকে অমুসলিম ছিল যখন, তাদের ভয়ে প্রকম্পমান ছিল সমাজ, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের মাঝে এমন এক চেঞ্জিং চলে আসছে, সুবহানাল্লাহ, যে মানুষটা অন্যায় অবিচার অত্যাচার করত সে আজকে হেফাজতকারী হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মরুভূমি দিয়ে এক মেয়ে যাচ্ছিলেন, তার পিছনে পিছনে এক যুবক ছেলে যাচ্ছিল খারাপ কোনো নিয়তে তার প্রতি আওয়াজ দিল। ওই মেয়েটা ঘাড় ফিরিয়ে বলল, হে যুবক, তুমি কি ভুলে গেছ ওমর এখন বেঁচে আছে? ব্যাস সে তার রাস্তাকে ঘুরিয়ে চলে গেল। অথচ আইএমএ জাহিলিয়তের যুগে কতই না নির্যাতন করা হতো তাদেরকে, যেখানে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে নেওয়া হয়েছিল। অথচ রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মা জাতিকে বলে দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। স্ত্রীদের জন্য বলে দিলেন, যে স্ত্রী স্বীকৃতি দিবে তার স্বামী উত্তম, সেই উত্তম, আল্লাহু আকবার। মেয়েদের জন্য বলে দিলেন, যে তার মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করবে, উত্তম শিক্ষা দিবে, উত্তম পাত্রস্থ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সম্পদের অধিকারকে বাবার সাথে মিলিয়ে দিলেন, স্বামীর সাথে মিলিয়ে দিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। যেখানে বিবাহ দিতে টাকার প্রয়োজন হতো, যৌতুকের প্রয়োজন হতো, সেখানে দেন মোহরের সিস্টেম ইসলাম করে দিয়েছেন, যে নারীকে বিবাহ করতে হবে সে তোমাকে দেবে না, বরং নারীকে মেয়েকে প্রদান করতে হবে ছেলের পক্ষ থেকে দেন মোহর। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আজ আমরা ইসলামের সেই শিক্ষাকে, ইসলামী সেই সংস্কৃতিকে ভুলে গিয়েছি। নিজেকে মুসলমান দাবি করি কিন্তু যৌতুক প্রথা, আইএমএ জাহিলিয়াতের প্রথা আমার মাঝে চালু আছে। আমি নিজেকে মুসলমান দাবি করি, সুদ থেকে আমি বের হতে পারছি না, দুর্নীতি থেকে বের হতে পারছি না। আমি নিজেকে মুসলমান দাবি করি, কুদৃষ্টি থেকে আমি নিজেকে হেফাজত করতে পারছি না। প্রিয় ইসলাম ভাইরা, কোরআনে পাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, এখানে তুমি শত্রু ছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা সম্প্রীতির মাধ্যমে একত্রভূত করে দিয়েছেন। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা এখানে আরও বলছেন, তোমরা দোজখের এক গর্তের প্রান্তে ছিলে কুফুর অবস্থায়, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করতে তবে দোজখে পৌঁছে যেতে। আল্লাহ এভাবেই স্বীয় নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়াত প্রাপ্ত হও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদারচিয়াল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কত দয়া। দেখুন, এই যে আমি আজকে এখানে বসে আপনাদের সামনে কথা বলছি, আমি মুসলমান, পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছি, কত সহজভাবে আমি এটাকে নিয়ে নিয়েছি, সেই বুঝে ইসলামের মর্ম, যে অমুসলিমের ঘরে জন্ম নিয়ে ইসলামকে গ্রহণ করে কতটুকু কষ্টকর, কতটুকু কষ্টকর, নিজের পরিবার সব কিছুকে ছেড়ে দিয়ে শুধুই মাত্র ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করবে। আমাদের পূর্বপুরুষগণ তাই তো করেছিলেন না? হযরত আবু বকর সিদ্দিক, যিনি মক্কাতুল মুকাররমার একজন শ্রেষ্ঠতম ব্যবসায়ী ছিলেন, অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী, তিনি সকল সম্মান সম্পদ সব কিছুকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ নবীর দরবারে যে উৎসর্গ করে দিয়েছেন, নিজের ঘরটাকে ছেড়ে দিয়ে তিনি হিজরত করে মদিনাতে চলে গিয়েছেন, সকল সাহাবায়ে কেরাম ইসলামের জন্য। আমাদের পূর্বপুরুষদের কথা ভাবি, তারাও তো ইসলাম গ্রহণ করেছে। একটি পরিবার থেকে যখন কেউ ইসলাম গ্রহণ করে নেয়, তাকে সেখান থেকে বের করে দেয়। এখনও অনেক মুসলমান হচ্ছে সারা পৃথিবী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সারা পৃথিবীতে মুসলমান হচ্ছে। তাদের সাথে কেমন আচরণ করা হয়, কিন্তু ইসলামের ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে নিয়ে, হৃদয়টাকে আলোকিত করে দিয়ে, দুনিয়ার সমস্ত সম্পদকে ধিক্কার দিয়ে ফেলে দিয়ে সে চলতে থাকে আল্লাহর রায়। কত কঠিন পথ গ্রহণ করে, কিন্তু আমরা যারা মুসলমান হওয়া সত্ত্বেও আজকে এই মুসলমানিত্বকে বজায় রাখতে পারছি না, ইসলামী হুকুম আহকামকে মানছি না, নামাজকে আদায় করছি না। আস্তাগফিরুল্লাহ করিম। মাদানী দর্শক বৃন্দ, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি আসুন আসুন, আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা বলেছেন না আয়াতের প্রথমে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা যেন মুসলমান না হয়ে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করি না মুসলমান না হয়ে, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। আমি জানি না আমার জীবন শেষ কোথায়, আজকের রাত আমার জীবন শেষ রাত হতে পারে। অতএব আসুন আমরা চেষ্টা করি পরিপূর্ণ ইসলামী শরিয়াকে আমার জীবনে বাস্তবায়নের জন্য। দাওয়াত ইসলামী আজ আমাদের সেই পথে আহ্বান করছে, ইসলামের রঙে রঙিন করার জন্য, কোরআনের রঙে রঙিন করার জন্য, সুন্নতের জীবনকে সাজানোর জন্য দাওয়াত ইসলামী প্রতি মুহূর্তে আপনাদেরকে আহ্বান করছে, বিভিন্ন ওয়ে, মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসছে 19-20-21 ডিসেম্বর ঢাকা আশিয়ান সিটিতে 3 দিনের ইজতেমা হবে, লাখ আশেক রসুল আশা করি, আল্লাহ দয়া করলে লক্ষ লক্ষ আশেক রসুল শামিল হবে। আপনি চলে আসুন সেখানে, চলে আসুন 3 দিনের জন্য, চলে আসুন, নিজেকে পরিবর্তন করি, আসুন না। আর কত স্বাভাবিক গতিতে আমি জীবনটাকে চালাবো, আমার কি মৃত্যুবরণ করতে হবে না, আমাকে কি পরিবর্তন হতে হবে না? আসুন নিজেদেরকে পরিবর্তন করি। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, সুবহানাল্লাহ, এবং তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, যেমনটি এই আয়াত থেকে সৎ কাজের নির্দেশ প্রদান, অসৎ কাজ থেকে বাধা প্রদান, ফরজ হওয়া এবং ইজমা ইমামদের ঐক্যমত দলিল হওয়ার পক্ষে প্রমাণ, এবং এরাই লক্ষ্যস্থলে পৌঁছবে। অর্থাৎ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সৎ কাজের নির্দেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা শ্রেষ্ঠতম যুদ্ধ, শ্রেষ্ঠতম জিহাদ, মানুষদেরকে নেকির দিকে আহ্বান করতে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এরাই বলছেন, এরাই লক্ষ্যস্থলে পৌঁছবে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন কোরআনের মাঝে, যে তোমাদের এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে এটাই শিক্ষা প্রদান করেছেন যে আমরা যেন মানুষদেরকে সৎ কাজে আহ্বান করি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, যে সকল ফরজ ও নফল কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ পায়, নৈকট্য সাধিত হয়, তার দিকে আহ্বান করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন শরীয়তের মৌলিক আইন সব বিষয়ে, যেমন আকীদা বিশ্বাস, ইবাদত, আখলাক, ফরজ, এর দিকে আহ্বান করি, মুস্তাহাবের দিকে আহ্বান করা, মাকরু থেকে বাঁচিয়ে রাখা, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মুমিন ও মুনাফিকদের সাথে পার্থক্য নিদর্শন হিসেবে সাব্যস্ত রয়েছে। সাহাবিয়ে রসুল হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ অন্যায় অশ্লীল কর্ম দেখলে শক্তি দ্বারা প্রতিহত করবে, যদি সামর্থ্য না হও কথা দ্বারা প্রতিবাদ করবে, এতে সামর্থ্যবান না হলে মন থেকে ঘৃণা করবে, তবে এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এরশাদ ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য যাদেরকে বের করা হয়েছে যে তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কেন? এজন্য যে তোমরা সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দিবে, যে তোমরা শ্রেষ্ঠ উম্মতি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতি। তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তোমরা সৎ কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের অনেক উপকারিতা রয়েছে, মন্দ অন্যায় দেখে তা প্রতিরোধ, প্রতিহত করার পদক্ষেপ, না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, কোরআন হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আসছে, যে আমি খারাপ কাজ দেখলাম অথচ আমি এটা ঘৃণা করলাম না, বলা হয়েছে তুমি যদি খারাপ কাজ, গুনাহের কাজ দেখার পর তুমি তা প্রতিহত না করো, তাহলে খুব শীঘ্রই তোমাকে সেই গুনাহের মধ্যে লিপ্ত করে দেওয়া হবে। আল আমান আল হাফিজ। আমরা অনেকে মনে করি চোখ বুঝে থাকি, আরে গুনাহ হচ্ছে হতে দাও, আমার কি আসে যায়, না আমার উপর অত্যাবশ্যক। আমার যদি এই লেভেল থাকে যে আমি নির্দেশ দিলে সে মানবে, তাহলে আমার উপর ওয়াজিব হচ্ছে সেটা থেকে বিরত রাখা। আপনি দেখছেন এক জায়গাতে বেহায়পনা হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, আপনার দৃঢ় বিশ্বাস যদি থাকে আমি নিষেধ করলে সে বিরত হবে, তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে যায় যাতে করা। আর সব আসতেও পারে না আসতে পারে, ওই অবস্থায় আপনাকে করা স্বভাবের কাজ হবে। কিন্তু আজকে কি আমরা করছি? কারণ একা একা আমি করতে সাহস পাই না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দাওয়াত ইসলামী। প্রিয় মাদানি চিন্তা দর্শকবৃন্দ, আজ আমাদেরকে এই নেকির দিকে একত্রিত করছে। তোমাদের মধ্যে ওই একটা দল হওয়া চাই, এই দলটা দাওয়াত ইসলামী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আসছে যে সারাংশ হচ্ছে এই, যখন কোনো মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে ওই ছাগলের পালের মধ্যে তখনই বাঘ আক্রমণ করে যখন সে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক শয়তান তখনই তাকে আশোয়াসার মধ্যে ডালে গুমরাহ করে দেয় যখন সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা অনেকে বলি আমি একা একাই করব, একা একাই চলতে থাকবো, না, আপনাকে সঠিক হক জামাত দলের অন্তর্ভুক্ত হতে হবে, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের নির্দেশনা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে আজকে সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে নেকির দাওয়াতকে পৌঁছে দিচ্ছে, যে কোরআনের সেই নির্দেশকেই দাওয়াত ইসলামী বাস্তবায়ন করছে। তোমাদের এমন একটি দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দেবে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওই দল যা মানুষদেরকে সৎ কাজে প্রতিনিয়ত আহ্বান করছে। সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার, পিতামাতার অবাধ্যতা, কুদৃষ্টি, বেহায়াপনা, প্রতিটি হারাম থেকে, মাকরুহ তাহরিমি থেকে, মাকরুহ থেকে, অবৈধ কাজ থেকে আমাদেরকে বার 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 বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে কোরআনুল করিমের এই নির্দেশনাকে। আসুন আমরা ফলো করি, আমরা অনুসরণ করি কোরআনুল করিমের এই নির্দেশনার মাঝেই আমাদের সফলতা আছে, আমাদের কামিয়াবি আছে। মনে রাখবেন, আমরা যতই প্রচেষ্টা করি না কেন আমরা সফল কাম হব না যদি না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনকে, নির্দেশকে নিজের মাঝে ফুটিয়ে না তুলি, নিজে আমল না করি। প্রিয় ইসলামী ভাইরা, কতই না সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা আরও বলা হয়েছে আপনাদেরকে। আজকে আমাদের সমাজের মধ্যে তিন শ্রেণীর লোক বসবাস করে। এক শ্রেণী যারা গুনাহগার, গুনাহ করতে থাকে, তাদের আকল বোধ বলতে কিছু নেই, করছে বেহায়াপনা, উলঙ্গপনা, শরীয়ত বিরোধী কাজ। আরেকটা শ্রেণী আছে, তাদেরকে বলে আরে তাদের জীবন, তাদের অর্থ, তারা যেমন খুশি তেমন করবে, আমার কি আসে যায়। যারা আকলওয়ালা, বুঝদার, তারা বলছে না করা যাবে না। এটা হাদিসে পাকের একটি উদাহরণ, যে একটি সমুদ্রের মধ্যে জাহাজ চলমান ছিল, ওই জাহাজের মধ্যে তিন শ্রেণীর লোক তিনতলা ওই জাহাজটাকে ভাগ করে নিয়েছে, নিচতলা, মধ্যমতলা, উপরতলা। নিচতলাতে যারা নিয়েছিল তারা বলল আমরা এই জাহাজ থেকে যাই, গিয়ে সেখান থেকে পানি উঠিয়ে তা ব্যবহার করি, এত কষ্টের কী দরকার, এক কাজ কর সবাই, আমরা জাহাজের তলাটাকে ফুটা করি, এখান থেকে পানি উঠবে, আমরা ব্যবহার করব। আমার জাহাজের তলা আমি যা খুশি তা করতে পারি, কার কী আসে যায়। আমাদের সমাজেও আছে না এরকম লোক, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমার জীবন আমি যেমন খুশি তেমন চলো, তোমার কী আসে যায়। আমার টাকা আসছে, টাকা উড়াবো, বেহায়াপনা করব, বিয়ে অনুষ্ঠানে নর্তকী নাচাবো, হ্যাঁ, গায়ে হলুদের নামে গুনার বাজারকে গরম করে দেবো, আমার টাকা আমি যা খুশি তা করব। আছে না সমাজের মধ্যে? তো ওই ব্যক্তিরা তাই করতে লাগলো, আমার অংশ। তো দ্বিতীয় তলা মধ্যম যারা ছিল দ্বিতীয় তলার, ওই আওয়াজ শুনো, ঠকঠক আওয়াজ, প্রস্তুতি নিচ্ছে, কথাবার্তার গুঞ্জন, দ্বিতীয় তলার লোকরা কী ব্যাপার কী হয়েছে, ওই তারা তাদের অংশ এটা ফুটা করতে চায়, পানি উঠবে, বলল হ্যাঁ আরে এদের তো অংশ, আমরা কি করতে পারি, আমরা তো কিছু করতে পারি না, তাদের অংশ যা খুশি তা করুক। দ্বিতীয় তলার লোকেরা বলতেছে, এক আকল জ্ঞানহীন লোক, তারা জাহাজকে ছিদ্র করছে, আমার অংশ আমি করব। আর মধ্যম বন্দর যারা, এর জীবন যেমন খুশি তেমন করবে, তাতে আমার কি আসে যায়। চাচা আপন পরাণ ভাচা, আসলে প্রাণ বাঁচে না তাদের। এই আওয়াজ শুনে তৃতীয় তলা যারা ছিল তারা নেমে আসলো। কি হয়েছে? এখানে ছিদ্র করবো পানি উঠানোর জন্য, এটা কখনো করতে পারবে না। তাদের হাত থেকে যন্ত্রকে কেড়ে নেওয়া হলো। খবরদার, ভাগ হতে পারে তোমার, কিন্তু তুমি ছিদ্র যদি করো তুমি নিজেও ডুবে মরবে, আমাদেরকেও মারবে। এটা কখনো আমরা করতে দেব না যতক্ষণ আমরা বেঁচে আছি, সম্ভব না। এটা তাদের কাছ থেকে যন্ত্রপাতি কেড়ে নেওয়া হলো, না তোমরা ছিদ্র করতে পারবে না। এ আমাদের সমাজে তিনটি শ্রেণীর কথা এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যে যারা আকলদার, নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন, তারা যদি ওই শ্রেণীটাকে আজকে বাধা না দেই, যারা বেনামাজি, রোজা রাখছে না, শরীয়ত অনুযায়ী পর্দা করছে না, স্ত্রীকে মেয়েকে বোনকে পর্দার মধ্যে রাখছে না, ওই নারীরা যারা বেহায়াপনার মধ্যে নিজেদেরকে লিপ্ত করে দিচ্ছে, তাদেরকে যদি আমরা নেকির দাওয়াত দিয়ে সৎপথে না আনি, তাহলে তাদের সংস্পর্শে এসে পুরো সমাজটাকে জ্বালিয়ে দেবে, ধ্বংস হয়ে যাবে। যেমন এইভাবে যদি ওই সমুদ্রের পথযাত্রী ব্যক্তিরা নিচের নিস্তলার ব্যক্তিদেরকে ওই কাজ থেকে বিরত না রাখত, পুরো জাহাজ পানি ডুবে মারা যেত সবাই, ঠিক আমাদের সমস্যা তাই হবে। আজকে আমরা তাই তো দেখছি, ক্রমান্বয়ে গুণা বাড়ছে 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 বাড়ছে, বেহায়াপনা, সুদ খাওয়া, যেটা জঘন্যতম নিকৃষ্ট হারাম। আজকে সুদ, এটাকে ইন্টারেস্ট নাম দিয়ে আমরা অনায়াসে সবাই ব্যাংকিংয়ের সাথে জড়িত হয়ে সুদকে গ্রহণ করছি, অথচ কঠিন থেকে কঠিনতম হারাম এটা, বেপর্দা হওয়া। কেউ যদি মদপান করে সে একা গুনাহগার হয়, মদপান করছে মদ্যপায়ী। আর একজন নারী যখন বেপর্দা হয়ে, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আমার মেয়ে আপনার মেয়ে, যখন বেপর্দা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে বের হয়ে যায়, না শুধু একা গুনাহগার হয়, বরং হাজার হাজার যুবককে, হাজার হাজার মানুষকে সেই গুনাহের মধ্যে লিপ্ত করছে, কুদৃষ্টি দেওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত করছে, গুনাহের দিকে আহ্বান করছে। আল আমান, আল হাফিজ, আজকে তাই চলছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের বোধ কখন জাগ্রত হবে? আমি কি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেব না? আমি কি নিজেকে মুসলমান হিসেবে পরিপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করব না? আমাদের প্রত্যেকের হৃদয়ে এটাই আছে, হ্যাঁ আমি মুসলমান। অতএব আমি আপনাকেই বলছি, আসুন আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করি। প্রথম আয়াতে তো আমরা পড়ে আসছিলাম না, সে আয়াতে কারিমা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না, আল্লাহ বলে দিয়েছে। মানেটা হচ্ছে পরিপূর্ণরূপে আকীদার দিক থেকে, আমলের দিক থেকে পরিপূর্ণ অবস্থায় যেন আমরা নিজেদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পরেও বিচ্ছিন্ন হয়েছে, নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আমরা যেন তেমনটি না হই। আমাদের আজকে মতাদর্শ বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না, একটাই পথ, একটাই মত, আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত একটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আর সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যা দাওয়াত ইসলামী আজ আমাদেরকে ওই পথের মধ্যে চালাচ্ছে, কোনো ব্যক্তির কোনো মতাদর্শের মধ্যে না, স্বপ্নে পাওয়া কোনো দর্শনের মধ্যে না, অমুকের কোনো অনুসরণ না, কোনো ব্যক্তির কোনো অনুসরণ হবে না, অনুসরণ করতে হবে একমাত্র কোরআনের এবং হাদিসে কারিমার। কোরআনের রওশনের যে সহি হাদিসগুলো রয়েছে, এই সহি হাদিসগুলোকে আমরা করব কোরআন সুন্না ইজমা, এবং কোরআন এবং হাদিসের আলোকে যে ইজমায় উম্মা হয়েছে, কোরআন এবং সুন্নার আলোকে কেয়াস হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে পরিচালিত করব। দাওয়াত ইসলামী আজ সেই আহ্বানই আপনাদের কাছে রাখছে, আবারও নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করার দাওয়াত দিয়ে আগামী 19, 20, 21 ডিসেম্বর আসছে, 19, 20, 21 ডিসেম্বর রোজ বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিনের দাওয়াত ইসলামী সুনদে ভরা ইজতেমা আশিয়ান সিটি এয়ারপোর্ট ঢাকায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা নিজেদেরকে এক দলভুক্ত হই যা কোরআন আমাদেরকে আহ্বান জানিয়েছে, যা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিগিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কোরআন খোদা তাআলার কালাম।